অধ্যাপক আলী রিয়াজ, যুক্তরাষ্ট্র যে আনুষ্ঠানিকভাবে INF চুক্তি অর্থাৎ মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ন্ত্রণ চুক্তি থেকে বেরিয়ে এসছে, শীতল যুদ্ধের সময়কার স্বাক্ষরিত সেই চুক্তিতে আসলে কি বলা হয়েছিল?
শীতল যুদ্ধের সময় অর্থাৎ 1987 সালে প্রেসিডেন্ট গর্বাচভ এবং প্রেসিডেন্ট রেগানের মধ্যে যে চুক্তি হয়েছিল, যা যুক্তরাষ্ট্র 1988 সালের 1 জুন কার্যকর করে, তাতে যেটা বলা হয়েছিল তার মোদ্দা কথাটা হচ্ছে এই যে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্রুজ মিসাইল এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপকগুলোকে আসলে ধ্বংস করে ফেলা হবে। মাঝারি পাল্লা বলতে বোঝানো হয়েছিল 500 থেকে 5,500 কিলোমিটার দূরত্বে আঘাত আনতে পারে এমন ক্ষেপণাস্ত্র। এগুলির উৎপাদন করা যাবে না, এগুলি মোতায়েন করা যাবে না, এবং এটা ছিল একটা দ্বিপাক্ষিক চুক্তি। এবং ওই চুক্তির পরে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের 1,846টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়, যুক্তরাষ্ট্রের 846টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়। কিন্তু এখানে মনে রাখতে হবে, যদিও এটা দ্বিপাক্ষিক চুক্তি, এর কিন্তু আরো 3টা রাষ্ট্রের সঙ্গে যুক্ত আছে। সেগুলো হচ্ছে বেলারুশ, কাজাকিস্তান এবং ইউক্রেন। তারা এর সঙ্গে যুক্ত হয়েছিল, যে সাধারণত এদেরকে স্টেট পার্টি বলা হয় চুক্তির কারণে। ফলে চুক্তিটা দ্বিপাক্ষিক হলে তার এই প্রভাবগুলো অবিলম্বে এই 3টি রাষ্ট্রের উপর কার্যকর হয়েছিল। সেক্ষেত্রে আরো একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই চুক্তি বহাল হওয়ার পরে, এই চুক্তির আওতায় নয় কিন্তু এই চুক্তির বাস্তবায়নের প্রক্রিয়ার কারণে অন্যান্য দেশেও কিন্তু এই ধরনের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে ফেলা হয়, উৎপাদন বন্ধ করা হয়। সেগুলো কি তেমন ধরনের জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকি এবং সর্বশেষ বুলগেরিয়া। ফলে এর প্রভাবটা আসলে ওই দ্বিপাক্ষিকের চেয়েও বেশি।
যুক্তরাষ্ট্র এখন দাবি করছে যে এই চুক্তি সত্ত্বেও রাশিয়া একতরফাভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করে চলেছে। আপনি অবশ্য বলেছেন যে রাশিয়া বেশ অনেকগুলো ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেছিল। তো এখন যুক্তরাষ্ট্র এটা দাবি করছে যে রাশিয়া একতরফাভাবে ক্ষেপণাস্ত্র তৈরি করে চলেছে, অন্যদিকে রাশিয়া এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি স্থগিত করা, বা যাকে মরিটোরিয়াম বলে, সেটি আরোপের কথা বলেছে, যা এরই মধ্যে আবার যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। তো এই জটিলতার মধ্যে আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে?
2007 সাল থেকে কিন্তু রাশিয়া বলে আসছিল যে তারা কিন্তু এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করতে চায়। তাদের তখন থেকে যে যুক্তি, সেটা হচ্ছে চীন যেহেতু এই চুক্তির অংশ নয় এবং যেহেতু এটা আসলে বহুজাতিক ভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না, সেহেতু তারা সরে আসতে চায়। 2008 সালে যখন রাশিয়ার পক্ষ থেকে SSC-8 ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়, তখনই অভিযোগ উঠেছিল যে তারা এটা বরখেলাফ করেছে। এরপরে যেটা ঘটেছে, ধরুন 2014 সালের ঘটনা আপনি মনে করতে পারেন, তখন রাশিয়ার পক্ষ থেকে NM-729 ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। যুক্তরাষ্ট্র বলে এটা হচ্ছে বরখেলাফ, এবং নেটো কিন্তু 2014 সালেই এ নিয়ে আপত্তি করেছিল এবং রাশিয়ার পক্ষ থেকে যে উত্তর দেওয়া হয়েছে সেটা নেটোর কাছে গ্রহণযোগ্য হয়নি। এবং ট্রাম্প 2018 সালের 20 অক্টোবর মাসে এক জনসভায় প্রথম বললেন যে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করবে। এখন এই যে পটভূমিকাটা, এর মধ্যে আপনাকে দেখতে হবে যে আসলে একটা নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে কিনা। আসলে প্রতিযোগিতাটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, সেটা 2014 সাল থেকেই আসলে কথায় বার্তায় আচার আচরণে এবং প্রস্তুতির দিক থেকে শুরু হয়ে গেছে। এবং সেটা যে শুধুমাত্র রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে তা কিন্তু নয়। আপনি দেখুন যে চীনের সামরিক বাহিনীর যে আধুনিকায়ন হয়েছে এবং কার্যত যেহেতু নন প্রলিফারেশন ট্রিটি যেটা আমরা বলি, সেটা আসলে কার্যত টিকছে না। আমরা যেটা দেখতে পেয়েছি যে উত্তর কোরিয়া ইতিমধ্যে পরমাণু অস্ত্র তৈরি করেছে, ইরান করতে পারে। তার চেয়েও বড় বিষয় যেটা হয়েছে, 2021 সালে নিউ স্টার্ট বলে যে চুক্তিটা, শেষ চুক্তি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রে দ্বিপাক্ষিক, সেটা থাকবে না মনে হচ্ছে, কারণ এটা মেয়াদ শেষ হবে এবং যুক্তরাষ্ট্রে যদি প্রেসিডেন্ট ট্রাম্প থাকেন তাহলে তিনি এটা মেয়াদ আর বাড়াবেন এমন মনে করার কোনো কারণ নেই। ফলে ইতিমধ্যেই প্রতিযোগিতাটা শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে অন্যান্য ইউরোপিয়ান দেশের সঙ্গে আবার যুক্ত হবে কিনা।
শীতল যুদ্ধ উত্তর সময়ে আমরা আবার লক্ষ্য করছি যে ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি দক্ষিণ আমেরিকায়, মানে যদি ভেনেজুয়েলার কথাই বলি, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতামূলক হয়ে উঠছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে আবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছে, সেটা সেসব জায়গায় পরিস্থিতিকে কি আরো খানিকটা জটিল করে তুলতে পারে?
ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার কথা আপনি বলছেন, কিন্তু আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই যে এখন যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এবং যে যুক্তিগুলো দেখানো হচ্ছে এবং যে কারণে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া উভয়ই আসলে এই চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য পথ খুঁজছে, এখন মনে হচ্ছে দুপক্ষই আসলে পথ বের করে ফেলেছে, তারা বেরিয়ে আসছে। তাদের লক্ষ্য কিন্তু ইউরোপ নয়, দক্ষিণ আমেরিকা নয়, এশিয়া। এশিয়ায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র চায় যে ভূমিতে আছে এরকম ক্ষেপণাস্ত্রের উপস্থিতি তৈরি করা যায় কিনা, এবং সে কারণেই আসলে এই যে এখনকার এই আইএনএফ বাতিল করার কারণে যেটা তৈরি হবে সেটা হচ্ছে টেনশনটা তৈরি হবে এশিয়াতে, বিশেষ করে পূর্ব এশিয়ায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়। তার পরিণতি অবশ্যই আমরা দক্ষিণ এশিয়াতেও দেখতে পাবো। মনে রাখা দরকার যে ইতিমধ্যে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র যেটাকে বলে হাইপারসনিক মিসাইল, সেগুলো তৈরি করে ফেলেছে, যেগুলো আসলে মানে অত্যন্ত দ্রুত যেতে পারে, শব্দের গতির চেয়েও দ্রুত যেতে পারে। গত বছর প্রেসিডেন্ট পুতিন নিয়ে গর্ব করেছেন। ফলে আমি যেটা দেখতে পাই যে এই যে পরিস্থিতি, জটিল পরিস্থিতিটার প্রথম প্রত্যক্ষ এবং সম্ভবত যদি কখনো বিপজ্জনক অপারেশন অফ থিয়েটার তৈরি হয় আর কি, সেটা হবে এশিয়াতে এবং পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে।
আপনি সম্ভবত ঠিকই বলেছেন, কারণ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এসপার তিনি মন্তব্য করেছেন সম্প্রতি যে এশিয়ায় ভূমিতে স্থাপন করা দরকার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের এক ঘনিষ্ঠ মিত্র এবং নেটোর সদস্য রাষ্ট্র তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবার পর যুক্তরাষ্ট্র F-35 যুদ্ধ বিমান তুরস্ককে দেয়া বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে ইউরোপের শক্তির ভারসাম্যটা কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়?
এক্ষেত্রে তুরস্ককে ধরে আপনি ইউরোপের শক্তি ভারসাম্য না দেখলেই ভালো করবেন। কি কারণে? আসলে তুরস্কের মুখটা এখন ইউরোপের দিকে নয়, সে যখন শক্তি সঞ্চয় করছে তার মুখটি হচ্ছে, তার দৃষ্টিটা হচ্ছে আসলে মধ্যপ্রাচ্যের দিকে। মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে ইরান, এবং সম্ভবত যে আশঙ্কা করা হয়ে থাকে যে সৌদি আরব এই পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার মধ্যে খুব শীঘ্রই প্রবেশ করবে, ওই অঞ্চলের দিকের লক্ষ্য দেখেই কিন্তু তুরস্ক এটা করছে। ফলে আপনি যে শক্তি ভারসাম্যের কথা বলছেন ইউরোপের ক্ষেত্রে, সেটা তুরস্ককে ধরে না বিবেচনা করে আসলে আমাদেরকে বিবেচনা করতে হবে যে নেটোকে ধরে। এখন যেহেতু আইএনএফ যদি বাতিল হয়ে যায় তাহলে ইউরোপ কি করবে? আমি আগেই বলেছি জার্মানি, হাঙ্গারি, পোল্যান্ড, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, বুলগেরিয়া, বিশেষ করে জার্মানি এবং অন্যরাও যেই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছিলেন, তারা কি আরেকবার সেই জায়গায় ফিরে যাবেন? যদি যান তাহলে কি হবে? ফলে পারমাণবিক মানে পরমাণু অস্ত্রের প্রতিযোগিতার ক্ষেত্রে ইউরোপ একটা প্রভাব পড়বে, সেদিক থেকে আপনি ঠিকই আছেন, কিন্তু সেটা তুরস্কের কারণে করবে না, করবে যেহেতু অন্য দেশগুলোর যেই বিপদ তৈরি হতে পারে। রাশিয়া যদি এখন এই ধরনের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র আবার মোতায়েন করে, তার যে বিপদ হতে পারে তার মোকাবেলা করার জন্য অন্যরা কি করবে, সেই প্রতিযোগিতাটা ইউরোপে তৈরি হবে।
পরিশেষে আরেকটা কথা জানতে চাই, যদিও আপনার খানিকটা উত্তরে এই বিষয়গুলো চলে এসেছে। আইএনএফ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসায় জাতিসংঘের মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ব কি তাহলে শীতল যুদ্ধের সময় ফিরে যাচ্ছে, নাকি পরিস্থিতি এর চাইতেও খারাপ হতে পারে?
শীতল যুদ্ধের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে দ্বিপাক্ষিক ছিল, এখন পরিস্থিতিটা আরো অনেক বেশি জটিল। দুটো কারণে জটিল। প্রথম কথা হচ্ছে চীনের উত্থান। চীনের কেবল অর্থনৈতিক উত্থানের কথা বিবেচনা করলে হবে না, চীনের উত্থানের সামরিক একটি দিক আছে, এবং চীনের এই যে গোটা সেনাবাহিনী এবং বিশেষত তার যে নৌবাহিনীকে যেভাবে তারা আধুনিকায়ন করেছে এবং অস্ত্র শস্ত্রে সজ্জিত করেছে, তার একটা প্রভাব আপনি দেখতে পাবেন ও যে এশিয়ার ক্ষেত্রে পড়বে, ভারত মহাসাগরে পড়বে, তাই না? তো সেটা হচ্ছে চীনের ক্ষেত্রে যেটা। আর চীনের বাইরেও কিন্তু আপনি যদি দেখেন যে আঞ্চলিক ভিত্তিতে কতগুলো শক্তি তৈরি হচ্ছে, ফলে এখন শুধু ট্রাইপার্টাইট রয়েছে, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্রের প্রশ্ন নয়, অন্যান্য দেশগুলো এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছে এবং কোথাও কোথাও তারা শক্তি সঞ্চয় করেছে এবং তারা, আপনি তুরস্কের কথা বলছেন, তারা তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। ফলে এই দুটো বিবেচনা, এক হচ্ছে চীনের উত্থান, দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক শক্তিগুলোর উত্থান অন্যান্য এলাকায়। ফলে শীতল যুদ্ধের মতো নয়, আমি বরং আশঙ্কা করছি যে এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ হচ্ছে যেটা আপনি গোড়ার থেকেই বলার চেষ্টা করেছেন বা বলেছেন, সেটা হচ্ছে এক ধরনের নতুন পরমাণু অস্ত্র প্রতিযোগিতা, সেগুলো মোতায়েন ব্যবহার করার জন্য হুমকি তৈরি করা, এবং এটা যদি সর্বত্র হতে শুরু করে, ইউরোপে হতে শুরু করে, মধ্যপ্রাচ্যে হতে শুরু করে এবং কার্যত পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় হয়, তাহলে আপনি অনুমান করতে পারেন যে এটা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সমাধান করা যাবে না।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।